বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي وَمَا كَانَ لِنَفْسٍ أَن تَمُوتَ إِلَّا بِإِذْنِ اللَّهِ كِتَابًا مُؤَجَّلًا وَمَن يُرِدْ ثَوَابَ الدُّنْيَا ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين صدق الله العلي العظيم।
بسم الله الرحمن الرحيم। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তার আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 17 জানুয়ারি, 3 মাঘ এবং ফার্সি 27 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/partstodaybangla। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। আমিরাত ও তেহরান সম্পর্ক নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বক্তব্য ও ইরানের প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশের নতুন মুদ্রানীতি সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনবেন। দৃষ্টিপাতের পর সাপ্তাহিক পরিবেশনা দর্পণে শুনবেন নারী অধিকার বাস্তবায়নে ইরানের ইসলামী বিপ্লবের ভূমিকা সম্পর্কে একটি আলোচনা। এরপর রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে থাকবে ইরানি গল্প ও প্রবাদের গল্প শীর্ষক সাপ্তাহিক অনুষ্ঠান। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের হস্তক্ষেপমূলক মন্তব্যের কূটনৈতিক বৈধতা নেই। ইরান পারস্য উপসাগরে IRGC-র মহড়া। ইউক্রেনে ব্রিটিশ ট্যাঙ্ক পাঠানো হলে সেগুলো পুড়িয়ে ফেলা হবে রাশিয়ার হুঁশিয়ারে। কিয়েভকে অস্ত্র দিতে জার্মানির প্রতি পোল্যান্ডের আহ্বান। সরকার আমাদের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায়, বিএনপি নেতা ইমরান সালে প্রিন্সের অভিযোগ। এবং আমরা চাই বিচার বিভাগে সম্পূর্ণ স্বাধীনতা, মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতে ঘৃণা সহিংসতা ছড়ানোর বিরুদ্ধে ভারত জোড়ো পদযাত্রা করা হচ্ছে রাহুল গান্ধী। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের সাথে ইরানের সম্পর্ক নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োল যে হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়েছেন তার বৈধতা ও গ্রহণযোগ্যতা নেই। কানানি বলেন, সিওলের কাছ থেকে এই অবৈধ বক্তব্যের ব্যাখ্যা প্রত্যাশা করে তেহরান। সম্প্রতি পারস্য উপসাগরীয় দেশটি সফরের সময় সংযুক্ত আরব আমিরাতে মোতায়েন কোরীয় সেনাদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় ইয়ুন সুক বলেন, উত্তর কোরিয়ার পক্ষ থেকে দক্ষিণ কোরিয়া যেমন হুমকির মুখে রয়েছে, তেমনি ইরানের পক্ষ থেকে হুমকির মুখে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। তিনি তার ভাষায় বলেন, ইরান হচ্ছে আরব আমিরাতের জন্য সবচেয়ে বড় হুমকি। এই বক্তব্যের জবাবে কানানি বলেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের এই বক্তব্য থেকে পরিষ্কার হয় যে পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক কতটা ঐতিহাসিক ও হৃদ্যতাপূর্ণ সে সম্পর্কে তিনি সম্পূর্ণ অসচেতন। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC নৌ ইউনিট আজ পারস্য উপসাগরে মহড়া চালিয়েছে। এ সময় কল্পিত শত্রুর নানা লক্ষ্যবস্তুতে নানা ধরনের রকেট ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে আঘাত হানা হয়েছে। শহীদ জেনারেল নাসরুল্লাহ শাফি নামে এই মহড়ার নামকরণ করা হয়েছে। আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল আলী রেজা তাংশেরি আজকের মহড়া প্রসঙ্গে বলেছেন, এই মহড়ায় বিভিন্ন শ্রেণীর ক্রুজ, ক্ষেপণাস্ত্র, বোমারু বিমান এবং ড্রোন ব্যবহার করা হয়েছে। তিনি আরও বলেন, মহড়ার সব ধাপ পরিপূর্ণ সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে। বিভিন্ন ঘাঁটি থেকে একই সময়ে উড়ে এসে একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার কৌশল বাস্তবায়ন করা হয়েছে এই মহড়ায়। অ্যাডমিরাল আলী রেজা তাংশেরি আরও জানিয়েছেন, তার বাহিনী যে কোনো হুমকি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে এবং এই প্রস্তুতির কথা শত্রুরাও ভালো করে জানে। রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ব্রিটেন যদি ইউক্রেনকে ট্যাঙ্ক সরবরাহ করে তাহলে সেগুলো সেখানে পুড়িয়ে ফেলা হবে। মস্কো সুস্পষ্ট করে বলেছে, পশ্চিমারা ইউক্রেনকে যত উন্নত অস্ত্র দিক না কেন, তাতে যুদ্ধের ফলাফলে কোনো পরিবর্তন আসবে না। গত সপ্তাহের প্রথম দিকে বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছে যে ব্রিটিশ সরকার ইউক্রেনকে চ্যালেঞ্জার টু ট্যাঙ্ক সরবরাহ করবে। শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এই ট্যাঙ্ক দেওয়ার কথা নিশ্চিত করেন। তিনি বলেন, ব্রিটেন ইউক্রেনকে এ ধরনের উন্নত ট্যাঙ্ক সরবরাহ করবে। চ্যালেঞ্জার হচ্ছে ব্রিটেনের প্রধান যুদ্ধ ট্যাঙ্ক। দশ নম্বর ডাউনিং স্ট্রিট বলছে, এই ট্যাঙ্ক সরবরাহ করার মধ্য দিয়ে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে লন্ডন তার দৃঢ় সমর্থন প্রকাশ করতে চায়। ব্রিটেনের এই ঘোষণার বিষয়ে গতকাল সোমবার ক্রেমলিন প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনকে হাতিয়ার হিসেবে ব্যবহারের মাধ্যমে রাশিয়া বিরোধী লক্ষ্য অর্জন করতে চায় লন্ডন, কিন্তু ব্রিটেনের সরবরাহ করা ট্যাঙ্ক ইউক্রেনে পুড়িয়ে ভস্ম করে দেয়া হবে। এদিকে পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাভিয়েৎস্কি বলেছেন, ইউক্রেনের পরাজয় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর কারণ হতে পারে। এজন্য জার্মানি এবং ন্যাটো সামরিক জোটভুক্ত অন্য দেশগুলোকে ইউক্রেনে অস্ত্র পাঠানো জোরদার করার কথা বলেছেন তিনি। গতকাল বার্লিনে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, জার্মানিকে অবশ্যই ইউক্রেনের জন্য লেপার্ড টু ট্যাঙ্ক সরবরাহ করতে হবে। তিনি বলেন, পোল্যান্ড এবং ফিনল্যান্ড কিয়েভকে ট্যাঙ্ক সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু সেগুলো প্রকৃতপক্ষে হস্তান্তরের জন্য জার্মানির অনুমোদন প্রয়োজন। পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, আজকে ইউক্রেন শুধু নিজের স্বাধীনতার জন্য যুদ্ধ করছে না, বরং ইউরোপের নিরাপত্তার জন্য যুদ্ধ করছে। আমি জার্মান সরকারকে আহ্বান জানাব যাতে তারা চূড়ান্তভাবে সব ধরনের অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী আরও বলেন, ইউক্রেনে পরাজয়ের কারণে যেহেতু তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু আশঙ্কা রয়েছে, সে কারণে কিয়েভকে সমর্থন দেওয়া বন্ধ করা এবং অনির্দিষ্ট সময়ের জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ স্থগিত রাখার কোনো কারণ থাকতে পারে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের সরকার আমাদের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায়, বিএনপি নেতা ইমরান সালে প্রিন্স আজ এ অভিযোগ করেছেন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশের ক্ষমতাসীন সরকার জনদুর্ভোগের নামে বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি দমন করছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ মঙ্গলবার সকালে ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ইমরান সালে প্রিন্স এই অভিযোগ করেন। তিনি বলেন, সোমবারের বিএনপির কর্মসূচিতে সরকার প্রশাসন ব্যবহার করে দমন নিপীড়ন চালিয়েছে। সরকার বিরোধী দলের রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে বলেও মন্তব্য করেন ইমরান সালে প্রিন্স। পুলিশ বিএনপি নেতাদের বাড়ি বাড়ি তল্লাশি করে গভীর রাতে তাদের গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। তিনি আরো বলেন, বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা ও বোমা হামলার সন্ত্রাস চালালেও পুলিশ নির্বিকার ছিল। উল্টো বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সেখানে আওয়ামী সন্ত্রাসীরা মিছিলের উপর বিনা উস্কানিতে হামলা করে এবং আমাদের নেতাকর্মীদেরকে আহত করে। পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো মিথ্যা মামলা দায়ের করে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। শীতের প্রকোপ থেকে রোহিঙ্গাদের রক্ষায় এ উদ্যোগ নিয়েছে দেশটি। গত সপ্তাহে ইরানের একটি প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের 4 নম্বর ক্যাম্পে এ শীত বস্ত্র বিতরণ করে। এই প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মুসলমানদের প্রতি ইরানের সহায়তা অব্যাহত থাকবে। রোহিঙ্গারা 2017 সালের আগস্টে বৃহৎ আকারে সংকটে পড়ে। এরপর থেকেই অসহায় এসব মানুষের প্রতি ইরানের সহায়তা অব্যাহত রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে বলেছেন, আমরা চাই বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা। আজ মেঘালয়ে রওনা হওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি ওই মন্তব্য করেন। মমতা বলেন, আমরা চাই বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা, কিন্তু কলেজিয়াম নিয়ে ওদের কিছু একটা মতলব আছে। এটা মনে হয় একটা নতুন পরিকল্পনা। আমরা বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা চাচ্ছি। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ভারতে ঘৃণা সহিংসতা ছড়ানোর বিরুদ্ধে ভারত জোড়ো পদযাত্রা করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বলেছেন, ভারতে যে ঘৃণা ছড়ানো হচ্ছে, সহিংসতা ছড়ানো হচ্ছে, তার বিরোধিতা করতে ভারত জোড়ো পদযাত্রা করা হচ্ছে। তিনি আজ মঙ্গলবার পাঞ্জাবের হুঁশিয়ারপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ওই মন্তব্য করেন। রাহুল বলেন, দেশে ক্রমবর্ধমান বেকারত্ব, মূল্যস্ফীতি ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে আমরা এই পদযাত্রা শুরু করেছিলাম এবং এই পদযাত্রা অত্যন্ত সফল হয়েছে। ভারত জোড়ো পদযাত্রা 4 মাসেরও বেশি সময় পূর্ণ করেছে। পদযাত্রা কন্যাকুমারী থেকে শুরু হয়েছে এবং এখন পাঞ্জাব থেকে রওনা হচ্ছে। আগামীকাল আমরা হিমাচল প্রদেশে থাকব। তিনি বলেন, আজ আমি দেশের অর্থনৈতিক বৈষম্য সম্পর্কে 2টি পরিসংখ্যান পেয়েছি। ভারতের 21 জন ধনী ব্যক্তির কাছে যতটা অর্থ আছে, 70 কোটি ভারতীয়দের কাছে ততটা আছে। এটি প্রথম পরিসংখ্যান। দ্বিতীয় পরিসংখ্যান হল, সবচেয়ে ধনী 1% কাছে রয়েছে ভারতের সম্পদের 40%। আমরা এসবের বিরুদ্ধে এই ভারত জোড়ো পদযাত্রা শুরু করেছি। রাহুল গান্ধী আরও বলেন, আজ দেশের সমস্ত প্রতিষ্ঠান বিজেপি এবং আরএসএস দ্বারা নিয়ন্ত্রিত। ভারতের সমস্ত প্রতিষ্ঠানের উপরে তাদের চাপ রয়েছে। প্রেসের উপরে চাপ রয়েছে, আমলাতন্ত্রের উপরে চাপ আছে, নির্বাচন কমিশনের উপর চাপ আছে, বিচার বিভাগের উপর চাপ রয়েছে। তারা সব প্রতিষ্ঠান দখল করে নিয়েছে বলেও মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এমপি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, নিজেদের বন্দীদের মুক্ত করার শক্তি প্রতিরোধ সংগ্রামীদের রয়েছে এবং এর আগেও তারা এ ধরনের সক্ষমতার প্রমাণ দিয়েছে। হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেড এভেরা মেনগিৎসু নামের এক ইসরায়েলি বন্দির একটা ভিডিও প্রকাশ করেছে। সেখানে ইসরায়েলি ওই বন্দী ইহুদিবাদী কর্মকর্তাদের সমালোচনা করে বলেছেন, ইসরায়েলি বন্দীদের মুক্তির বিষয়কে গুরুত্ব দিচ্ছে না তেল আবিব। তিনি প্রশ্ন করে বলেন, আর কতদিন তাদেরকে এমন দুঃখ কষ্ট সইতে হবে? তিনি আরও বলেন, কেবল সম্মানজনক উপায়ে বন্দী বিনিময় প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমেই ইসরায়েল তাদের বন্দীদের মুক্ত হিসেবে দেখতে সক্ষম হবে। হামাসের মুখপাত্র আরও বলেন, শহীদ ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেড ইসরায়েলি বন্দীর ভিডিও প্রকাশ করে আবারও প্রমাণ করেছে তারা বন্দী বিনিময়ের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেয়। এক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। 2014 সালে হামাসের সামরিক শাখা এভেরা মেনগিৎসু নামের ওই ইসরায়েলিকে আটক করতে সক্ষম হয় বলে জানা গেছে। মধ্য ক্যালিফোর্নিয়ার একটি বাড়িতে ঢুকে মা ও শিশুসহ এক পরিবারের 6 জনকে গুলি করে হত্যা করেছে 2 বন্দুকধারী। স্থানীয় শেরিফ অফিস একে টার্গেটেড কিলিং ও গ্যাং সম্পৃক্ত ঘটনা বলে উল্লেখ করেছে। সোমবার সকালে এ ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে এবং নিহতদের মধ্যে 17 বছর বয়সী এক মা ও তার 6 মাসের একটি শিশুও রয়েছে। ট্রোলারে কাউন্টি শেরিফ মাইক বিউড্রো সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, দুজনেই মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ ধারণা করছে, হত্যাকাণ্ডে জড়িত দুই ব্যক্তি পালিয়ে গেছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। শেরিফ বিউড্রো বলেন, এই পরিবারটি আগে থেকেই টার্গেটে ছিল বলে ধারণা করা হচ্ছে। ব্যক্তিগত ঘটনা থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে এবং এর মাধ্যমে কাউকে বার্তা দেওয়া হয়েছে। এই হত্যাকাণ্ডে একটি গ্যাং জড়িত বলে সন্দেহ করছে স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার ভোর রাতে দুই বন্দুকধারী ওই বাড়িতে ঢুকে একাধিক গুলি চালায়। গুলির শব্দ শুনে পাশের বাড়ির এক ব্যক্তি পুলিশকে ফোনে বিষয়টি জানান। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টসে এবং সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দাবি করেছেন, উত্তর কোরিয়ার পক্ষ থেকে দক্ষিণ কোরিয়া যেমন হুমকিতে রয়েছে, তেমনি ইরানের পক্ষ থেকে হুমকির মুখে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। এ ব্যাপারে তেহরানের প্রতিক্রিয়া এবং সিউলের ব্যাখ্যা সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দাবি করেছেন, উত্তর কোরিয়ার পক্ষ থেকে দক্ষিণ কোরিয়া যেমন হুমকির মুখে রয়েছে, তেমনি ইরানের পক্ষ থেকে হুমকির মুখে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। তিনি তার ভাষায় বলেন, আমিরাতের নিরাপত্তা আমাদেরও নিরাপত্তা এবং ইরান হচ্ছে আরব আমিরাতের জন্য সবচেয়ে বড় হুমকি। সম্প্রতি পারস্য উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতে মোতায়েন 150 কোরীয় সেনাদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল একথা বলেছেন। ইরান তাৎক্ষণিকভাবে তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের সাথে ইরানের সম্পর্ক নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল যে হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়েছেন তার বৈধতা ও গ্রহণযোগ্যতা নেই। কানানি বলেন, সিউলের কাছ থেকে এই অবৈধ বক্তব্যের ব্যাখ্যা প্রত্যাশা করে তেহরান। ইরানের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পর দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ইরানের ব্যাপারে প্রেসিডেন্ট ইউন সুক ইয়লের বক্তব্যকে ভুল বুঝাবুঝি হিসেবে অভিহিত করে এ সংক্রান্ত জটিলতা অবসানের চেষ্টা করেছেন। তিনি দাবি করেছেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নিজ দেশের সৈন্যদের মনোবল ঠিক রাখতে এবং এ অঞ্চলের জটিল নিরাপত্তা পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে ইরান আমিরাত সম্পর্কের বিষয়ে এ মন্তব্য করেছেন। পর্যবেক্ষকরা বলছেন, গত কবছর ধরে ইরান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বেশ ভালো সম্পর্ক বিরাজ করলেও দক্ষিণ কোরিয়া সরকার ইরান বিরোধী নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করায় তেহরান ও সিউলের মধ্যে আর্থরাজনৈতিক সহ দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি ইরানে সম্প্রতি নৈরাজ্য ও বিশৃঙ্খলা দেখা দেওয়ার পর দক্ষিণ কোরিয়াকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক বক্তব্য দিতে দেখা গেছে, যদিও এক্ষেত্রেও তারা ইরানের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট এমন সময় আমিরাতের সাথে ইরানের বিদ্বেষপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেছেন যখন বাস্তবতা ঠিক তার বিপরীত, কারণ ইরান তার প্রতিবেশী সব দেশের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করছে, এমনকি যেসব দেশের সাথে ভুল বোঝাবুঝি রয়েছে সেসবেরও অবসান ঘটানোর চেষ্টা করছে। তাছাড়া এই অঞ্চলের আরব দেশগুলো ইরানের সাথে সর্বোচ্চ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে। অর্থনীতিবিদগণ বলছেন, নতুন মুদ্রানীতিতে ভোক্তা ঋণের সুদের হার বাড়লেও শিল্প ঋণের বিষয়ে কোনো ঘোষণা নেই। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
চলতি সপ্তাহের শুরুতে বাংলাদেশ ব্যাংক 2022-23 অর্থবছরের দ্বিতীয় অর্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে, যেখানে বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় আমানতের সর্বনিম্ন সুদের হার পুরোপুরি তুলে নেওয়া হলো। এছাড়া নতুন মুদ্রানীতিতে ভোক্তা ঋণের সুদের হার বাড়ানোর ঘোষণাও দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, ভোক্তা ঋণের ক্ষেত্রে সুদের হার 3% পর্যন্ত বাড়ানো যাবে। বর্তমান ব্যাংকের সব ধরনের ঋণের সুদের হার 9% বেঁধে রাখা হয়েছে। এখন সেখানে ভোক্তা ঋণের সুদের হার বাড়িয়ে 12% পর্যন্ত করতে পারবে ব্যাংকগুলো। তবে শিল্প ঋণ সহ অন্যান্য ঋণের ক্ষেত্রে সুদের হার বাড়ানোর সুনির্দিষ্ট কোনো ঘোষণা দেওয়া হয়নি। এ বিষয়ে অর্থনীতিবিদ মোহাম্মদ মাজিদুল হক মনে করেন, শিল্প ঋণ সহ অন্যান্য ঋণের ক্ষেত্রে সুদের হার বাড়ানোর সুনির্দিষ্ট কোনো ঘোষণা না দেওয়ায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়, ফলে মুদ্রানীতি বাস্তবায়নকে কঠিন হবে বলেই মন্তব্য এই অর্থনীতিবিদের।
ডিপোজিট এবং ল্যান্ডিং ক্যাপটাও ফ্রি করে রাখা উচিত, এই সিদ্ধান্তটা কেন নিল এটা আমার বোধগম্য নয়। ব্যাংকের তো লিকুইডিটি ক্রাঞ্চ চলতেছে, ব্যাংকটাকে আরো কিছুদিন আর্থিক সেক্টরকে আরো কিছুদিন সাপোর্ট দেওয়ার জন্য পলিসি রেটকে একটু স্টেবল রাখা দরকার ছিল।
এদিকে সব মিলিয়ে মোট অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে 18.5%, যা গত জুনে ঘোষিত মুদ্রানীতিতে ধরা হয়েছিল 18.2%। অর্থাৎ চলতি অর্থবছর জুন নাগাদ ঋণের প্রবৃদ্ধি যেটা টার্গেট করা হয়েছে, সেটা গত অর্থবছরের ডিসেম্বরের প্রবৃদ্ধির চাইতেও বেশি প্রাক্কলন করা হয়েছে। এমন পরিস্থিতিতে নতুন এই মুদ্রানীতিতে যে পরিবর্তন আনা হয়েছে, তাতে সেই লক্ষ্য অর্জন যথেষ্ট নয় বলেই মনে করছেন আরেক অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর।
আমাদের এখন ডিপোজিট গ্রোথ কমতে কমতে এটা 5% একটু বেশি আছে। এই 5% দিয়েই এই বছর ব্যাংকিং খাত কোনো মতে 13.9% পর্যন্ত ব্যক্তি খাতে ঋণ দিয়েছে। কিন্তু এটা কি আগামী বছর করা সম্ভব হবে? ইতিমধ্যেই কিন্তু আমাদের ব্যাংকিং খাতে তারল্য সংকট ব্যাপক আকার ধারণ করেছে।
আর অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব অজিত কুমার পাল মনে করেন, এবারের ঘোষিত মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়।
হ্যাঁ, মূল্যস্ফীতি আপনাকে অ্যাডজাস্ট করতেই হবে, এটা যদি অ্যাডজাস্ট না করেন জনগণ ক্ষতিগ্রস্ত হবে, জনগণের পার্চেস পাওয়ার কমে যাবে, স্ট্যান্ডার্ড অফ লিভিং কমে যাবে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা দর্পণ।
শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমারা ইরানে সাম্প্রতিক গোলযোগের অজুহাতে তথাকথিত নারী অধিকার রক্ষার নামে ইসলামী এ দেশটির বিরুদ্ধে ব্যাপক রাজনৈতিক চাপ ও অপপ্রচার শুরু করেছে। এ লক্ষ্যে আমেরিকা জাতিসংঘে তার প্রভাবকে কাজে লাগিয়ে এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার উপর প্রবল চাপ দিয়ে এমন পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালিয়েছে যাতে নারী অবস্থান সম্পর্কিত জাতিসংঘের স্ট্যাটাস অব উইমেন বিষয়ক কমিশন CSW থেকে ইরানকে বাদ দেওয়া যায়। আজকের অনুষ্ঠানে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আমেরিকার প্রচেষ্টায় জাতিসংঘের স্ট্যাটাস অব উইমেন বিষয়ক কমিশন বা CSW থেকে ইরানের সদস্যপদ বাতিলের উদ্যোগে ইরান তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাওয়ানি বলেছেন, মিথ্যা দাবি ও অনুমানের উপর নির্ভর করে নারী বিষয়ক এই কমিশনে ইরানের সদস্যপদ বাতিলের চেষ্টা করছে আমেরিকা। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরান বিরোধী এই পদক্ষেপ জাতিসংঘের নীতিমালার লঙ্ঘন। তিনি জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের কাছে লেখা এক চিঠিতে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, নারীর মর্যাদা বিষয়ক জাতিসংঘের এই কমিশনে ইরানের সদস্যপদ বাতিলের মার্কিন পদক্ষেপ যদি সফল হয় তাহলে তা হবে জাতিসংঘের ব্যবস্থাপনা ও কাঠামোর জন্য বড় ধরনের হুমকি, এমনকি এই সংস্থার সদস্য দেশগুলোর সক্ষমতাকেও প্রশ্নের সম্মুখীন করবে। আমেরিকার অবৈধ এসব কর্মকাণ্ড থেকে বোঝা যায় তারা নিজস্ব রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য জাতিসংঘকে অপব্যবহার করছে।
মার্কিন নেতৃত্বে পাশ্চাত্যের দেশগুলোর পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে আরেকটি ন্যাক্কারজনক পদক্ষেপ নেওয়া হয়েছে। আমেরিকা সহ নয়টি দেশ এক যৌথ বিবৃতিতে ইরানের নারী অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে। আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, চিলি, আইসল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক ওই বিবৃতি প্রকাশ করে। এই বিবৃতিতে ইরানে নারীদের অধিকার লঙ্ঘনের জন্য ইরান সরকারকে অভিযুক্ত করা হয়। এছাড়া আরও কিছু অভিযোগ তুলে ইরানে নারীদেরকে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সরবরাহ আরও সহজলভ্য করার জন্য তথ্য প্রযুক্তির সাথে জড়িত আন্তর্জাতিক কোম্পানি ও সংস্থাগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। আমেরিকা সহ পাশ্চাত্যের দেশগুলোর কর্মকর্তারা ইরানের দাঙ্গা ও গোলযোগ সৃষ্টিকারীদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছে। তারা ইরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে আন্তর্জাতিক সমাজকে ভুল বোঝানোর পাশাপাশি ইরানের অস্থিতিশীল পরিবেশকে নারী সহ অন্যান্য ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের ফল বলে প্রচার চালাচ্ছে।
পাশ্চাত্য এমন সময় ইরানে নারী অধিকারের প্রতি সমর্থনের দাবি তুলেছে যখন তাদের নেতা অর্থাৎ আমেরিকা গত কয়েক বছর ধরে ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এতে নারী সহ গোটা ইরানি জাতি চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি মহামারী করোনাকালীন সময়ও নিষেধাজ্ঞা বহাল ছিল এবং এখনও তা অব্যাহত রয়েছে। নারী অধিকারের দাবিদার পাশ্চাত্যের দেশগুলোতে নারীর অবস্থানের দিকে নজর দিলে দেখা যাবে সেখানে তাদের মর্যাদা ভুলুণ্ঠিত করা হচ্ছে এবং বহু ক্ষেত্রে তাদের অধিকারকে উপেক্ষা করা হচ্ছে। পাশ্চাত্য ইরানে নারী অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে, অথচ ইসলামী বিপ্লব বিজয়ের পর গত চার দশকে ইরানের আর্থরাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের চিত্র এবং বিভিন্ন পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় ইরানে নারীদের অবস্থানের ব্যাপারে ইউরোপ ও আমেরিকার দাবি ডাকা মিথ্যা। কারণ ইরানে ইসলামী বিপ্লবের পর নারীরা আর্থ, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, আইন শৃঙ্খলা রক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে এমনকি সাধারণ জনসেবামূলক কর্মকাণ্ডেও নারীদের ব্যাপক কর্মতৎপরতা লক্ষ্য করা যায়।
রাজনৈতিক অঙ্গনে ইরানি নারীদের ব্যাপক উপস্থিতি থেকে সমাজ জীবনে নারীদের প্রভাবের বিষয়টি ফুটে ওঠে। ইরানে ইসলামী বিপ্লবের পর নারী সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের সক্ষমতা বাড়ানোর জন্য উচ্চশিক্ষার ব্যবস্থা জোরদার হওয়ায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নারীরা ব্যাপক অবদান রাখার সুযোগ পাচ্ছে। ইসলামী ইরানের সংবিধান ও বিভিন্ন আইনে সামাজিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। ইরানের নারীরা বিভিন্ন নির্বাচনে ব্যাপক মাত্রায় অংশ নিচ্ছে এবং ইরানের সংসদ মজলিসে, শুরায়ে ইসলামী এবং শহর ও গ্রাম পরিষদে তাদের আসন রয়েছে। উদাহরণস্বরূপ, শহর ও গ্রাম পরিষদে 5,990 জন নারী নির্বাচিত হয়েছেন এবং যার মধ্যে 570 জনেরও বেশি সিটি কাউন্সিলের সদস্য আর বাকিরা গ্রাম পরিষদের সাথে সম্পর্কযুক্ত। এই সংখ্যা পূর্বের তুলনায় প্রায় 50% বেশি।
ইরানের নারীরা জাতীয় নির্বাচনে অংশ নেয়, যেমন গত 11তম সংসদ নির্বাচনে 48% নারী অংশ নিয়েছিল। এরপর গত ফার্সি বৎসর অনুষ্ঠিত 13তম সংসদ নির্বাচনেও 48% নারী অংশ নেয়। এছাড়া গত বৎসর বিশেষজ্ঞ পরিষদের নির্বাচনে নারীর উপস্থিতি ছিল 47%-এর বেশি এবং শহর ও গ্রাম পরিষদের 50তম নির্বাচনে 50.53% নারীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। ইরানে দেশ পরিচালনার ক্ষেত্রেও নারীদের উল্লেখযোগ্য অবদান রয়েছে। চলতি ফার্সি 1401 সালের শাহরিভার মাসের শেষ নাগাদ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা ও নীতি নির্ধারণের ক্ষেত্রে নারীদের উপস্থিতি ছিল 25.2%। এছাড়া ফার্সি 1399 সালে প্রদেশগুলোতে নারী পরিচালকের সংখ্যা 15.9% বেড়েছে, অর্থাৎ সেখানে 554 জন নারী কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। অর্থনৈতিক ক্ষেত্রেও চলতি ফার্সি 1401 সালে নারীদের অংশগ্রহণ 14.10% বেড়েছে এবং উচ্চ শিক্ষা অর্জনকারীদের হার 44.3% পৌঁছেছে। চলতি বছর নারী কর্মীদের সংখ্যা 12.7% বৃদ্ধি পেয়েছে। এবছর নারী উদ্যোক্তাদের কারণে 1403 জনের চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে। এছাড়া নারীদের উদ্যোগে 250টি গবেষণামূলক কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে।
এভাবে ইরানের অর্থনীতি এবং বাজারে সক্রিয় কোম্পানির সদস্যদের 32%-এরও বেশি হচ্ছেন মহিলারা। মৌলিক ও উচ্চশিক্ষার ক্ষেত্রেও ইরানি নারীদের উল্লেখযোগ্য অবদান রয়েছে। ইসলামী বিপ্লবের পর স্কুল কলেজে ছাত্রীদের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। উদাহরণস্বরূপ 2015 সালের শিক্ষাবর্ষে 65 লাখের বেশি ছাত্রীর কথা উল্লেখ করা যায়। এছাড়া ক্রীড়াঙ্গন ও স্বাস্থ্যসেবা খাতেও নারীদের অভাবনীয় উপস্থিতি লক্ষ্য করা যায়। এক হিসাবে দেখা গেছে চলতি ফার্সি বছরে ইরানের নারী ক্রীড়াবিদদের সংখ্যা 14 লাখে পৌঁছছে। স্বাস্থ্যখাতেও দেখা গেছে চিকিৎসকদের 40% হচ্ছে নারী। এর মধ্যে বিশেষজ্ঞ পর্যায়ে নারী চিকিৎসক রয়েছে 30%। ইরানে 95% বাচ্চা জন্ম হয় নারী চিকিৎসকের হাতে।
এসব পরিসংখ্যান থেকে সব ক্ষেত্রে ইরানে নারীদের অবস্থা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। এ থেকে ইরানের ব্যাপারে পশ্চিমাদের অপপ্রচারের অসারতাও প্রমাণিত হয়। শ্রোতা বন্ধুরা, ইরানে নারীদের অবস্থান সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, আজ 17 জানুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম, সংকটের মধ্যেই বাড়বে গ্যাসের দাম, খাত ভেদে 50-100% বাড়তে পারে। দৈনিক প্রথম আলো, হাত করা ডান্ডাবেড়ি নিয়েই মায়ের জানাজা পড়লেন ছাত্রদল নেতা। দৈনিক মানব জমিন, জাজিরাই অ্যাম্বুলেন্স ট্রাকের সংঘর্ষ, নিহত 6। দৈনিক কালের কণ্ঠ, দৈনিক সমকাল জানিয়েছে অ্যাম্বুলেন্সের চালক টানা 26 ঘন্টা ডিউটিতে ছিলেন বলেছে পুলিশ। রয়টার্সের প্রতিবেদন, ডলারের দাম কমে 9 মাসের মধ্যে সর্বনিম্ন। বাংলাদেশ প্রতিদিন, কলকাতার শিরোনাম, মোদীর সাধের গঙ্গা বিলাসকে অশোভনীয় বলে কটাক্ষ কংগ্রেস নেতার, আশঙ্কা ক্ষতিরও। দৈনিক সংবাদ প্রতিদিন, সৌদির রাজ পরিবারের কর্মী পরিচয়ে 4 মাস 5-তারা হোটেলে বসবাস, তারপর যা হলো। দৈনিক আজকাল, শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, সম্প্রতি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু ঢাকা সফর করে গেলেন। তার এই সফর নিয়ে আগে থেকেই নানামুখী আলোচনা হচ্ছে, আপনি কিভাবে দেখছেন এই সফরকে?
আপনাকে ধন্যবাদ। যারা আওয়ামী লীগ সরকারের বিপক্ষে, যারা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না, তারা ডোনাল্ড লুর সফরের মধ্য দিয়ে এই বার্তা পেতে আগ্রহী ছিলেন যে তিনি যেন এসে সরকারকে জোরালো ভাষায় বলেন যে দেশে একেবারে স্বচ্ছ ন্যায়নিষ্ঠ নির্বাচন দিতে হবে, এবং এরা আশা করে যে ন্যায়নিষ্ঠ নির্বাচন, স্বচ্ছ অবাধ নির্বাচন দিলে বিএনপি সহ বিরোধী দলগুলো ক্ষমতায়, আর যারা ক্ষমতাসীন তারা কূটনৈতিক ভাবে এবং রাজনৈতিক ভাবে এই সফরকে মোকাবেলার চেষ্টা করেছেন, এই সফরকে ম্যানেজ করার চেষ্টা করেছেন। তারা আমেরিকার সামনে বারবার এই কথা তুলে ধরার চেষ্টা করেছেন যে দেশে গণতন্ত্র আছে, গণতান্ত্রিক চর্চা আছে, অবাধ এবং স্বচ্ছ নির্বাচনে সরকার বিশ্বাসী, আগামী নির্বাচন সেইভাবে হবে। যদি এই কথা বুঝিয়ে সুঝিয়ে তিন সহকারী পররাষ্ট্র মন্ত্রীকে ম্যানেজ করে দেশে ফেরত পাঠানো যায় তাহলে আওয়ামী লীগের জন্য সমস্যা নেই। এই ছিল মূলত দুই শিবিরের দুই মত, দুই চাওয়া, দুই আশা আকাঙ্ক্ষা। এখন ডোনাল্ড লু কি দিয়ে গেলেন, কি বার্তা দিলেন তিনি, সেটি একটি প্রশ্ন। তবে আমার কাছে মোটা দাগে মনে হয়েছে যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি একটি কথার উপর বেশ জোর দিয়েছেন বা সেটি তারা কার্যকর করতে চান, সেটি হচ্ছে যে আগামী নির্বাচনে একেবারেই জবুথবু নির্বাচন আর তারা দেখতে চায় না, বিষয়টি নিয়ে তারা একটু শক্ত অবস্থানে যান। এবং আরেকটি কথা বলেছেন, ঢাকার সাথে তারা জোরালো সম্পর্ক দেখতে চান সবসময়, এই জোরালো সম্পর্ক দেখার জন্য তারা প্রকারান্তরে গণতন্ত্র এবং সুষ্ঠু নির্বাচনকে শর্ত হিসেবে বোঝানোর চেষ্টা করেছেন, আমার কাছে এটি মনে হয়েছে। তবে যতটা একেবারে নগ্নভাবে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার বিষয় ছিল সেই রকম আমরা দেখিনি।
জনাব সিরাজুল ইসলাম, ইউক্রেনের পরাজয় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর কারণ হতে পারে, একথা বলেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী, আপনারও কি তাই মনে হয়?
জি, তার এই আশঙ্কা ব্যক্ত করার যে কারণ বা যে যুক্তি পোল্যান্ডের পক্ষ থেকে, সেটি হচ্ছে যে ইউক্রেন যখন পরাজিত হচ্ছে তখন রাশিয়া আরো বেশি সামরিক শক্তিতে বলিয়ান হচ্ছে বা রাশিয়া নিজের জয়ের ব্যাপারে আরো বেশি আস্থাশীল হয়ে উঠবে, আরো বেপরোয়া হয়ে উঠবে, এবং ইউক্রেনের আশপাশের প্রতিবেশী দেশগুলোতে যারা এখন ইউক্রেনকে সমর্থন দিচ্ছে তাদের উপর হামলা হতে পারে এবং ধীরে ধীরে সেটি আরো বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়তে পারে, তখন একটা বড় রকমের যুদ্ধ শুরু হতে পারে, সেই যুদ্ধটাই তৃতীয় বিশ্বযুদ্ধ, তিনি এরকম বলতে চেয়েছেন। তবে আমি মনে করি ঠিক এই রকম না যে ইউক্রেনের পরাজয়ের কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, বরং তৃতীয় বিশ্ব যদি শুরু হয় তাহলে মার্কিন নেতৃত্বাধীন নেটো জোটভুক্ত দেশগুলোর বর্তমান যে ভূমিকা এবং ভবিষ্যতের সম্ভাব্য ভূমিকার কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে শক্তভাবে দাঁড় করানোর চেষ্টা করেছে আমেরিকা সহ পুরো নেটো জোট। আমেরিকা তথা নেটো জোট একেবারে রাশিয়ার দোরগোড়ায় ক্ষেপণাস্ত্র বসাতে চেয়েছে, সামরিক ঘাঁটি গাড়তে চেয়েছে এবং রাশিয়ার দিকে বন্দুক তাক করতে চেয়েছে, মূলত এই কারণেই আজকের এই ইউক্রেন যুদ্ধ। পোল্যান্ডের প্রধানমন্ত্রী আসল কারণ থেকে অন্যদিকে দৃষ্টি সরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার কাছে মনে হয়েছে তিনি এই বক্তব্য দিয়েছেন।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব বাবুল আক্তার, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, গত ১৩ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে হয় উদ্বোধন, আর যাত্রা শুরুর পর দিন চারেকের মধ্যেই বিতর্কে জর্জরিত মোদীর সাধের প্রমোত্তরী গঙ্গা বিলাস। কখনো এই ক্রুজে মদ পরিবেশনের অভিযোগ উঠছে, তো কখনো যাত্রাপথে বিভ্রাটের জেরে এটি উঠে আসছে শিরোনামে। এবার সরাসরি আক্রমণ শোনালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। গঙ্গাবিলাসকে অশোভনীয় করে কটাক্ষ করেন তিনি। ১৩ জানুয়ারি বারাণসী থেকে ৫১ দিনের যাত্রা শুরু হয় ক্রুজটি 27টি নদী পেরিয়ে যার গন্তব্য ডিব্রুগড়। পথে যাত্রীরা দেখে নিতে পারবেন অন্তত 50টি পর্যটন স্থল। এই বিলাসবহুল ব্যবস্থার জন্য প্রতি রাতে যাত্রীদের খরচ 50,000, আর এই বিপুল খরচ নিয়েই আপত্তি জয়রাম রমেশের। তার দাবি, এই প্রমোদতরী যেন চোখে আঙ্গুল দিয়ে গরিব ও ধনীর পার্থক্য বুঝিয়ে দিচ্ছে, তা এটি অশোভনীয়। দৈনিক আজকাল লিখেছে, সৌদির রাজপরিবারের কর্মী, এই পরিচয়ে দিল্লির পাঁচতারা হোটেলে দিব্যি থাকছিলেন মোহাম্মদ শেরিফ। তার 4 মাস পর তিনি গা ঢাকা দিয়েছেন। অভিযোগ, হোটেল থেকে একাধিক মূল্যবান সামগ্রী নিয়ে তিনি চম্পট দিয়েছেন। পাশাপাশি 4 মাস হোটেলে থাকা খাওয়া বাবদ প্রায় 23 লক্ষ টাকা বকে রয়েছে অভিযুক্তের নামে। দিল্লির লীলা প্যালেস হোটেল কর্তৃপক্ষ গত শনিবার থানায় FIR দায়ের করেছে। বয়ানে বলা হয়েছে, অভিযুক্ত মোহাম্মদ শরীফ 1 আগস্ট হোটেলের 427 নম্বর রুম ভাড়া নেন, তারপর থেকে থাকছিলেন সেখানে। 20 নভেম্বর আচমকা তিনি হোটেল ছেড়ে চলে যান। হোটেল কর্মীদের দাবি, হোটেলের ঘর থেকে ওই ব্যক্তি রূপোর পাত্র ও মুক্তর ট্রেনে ব্যাপারটা, আর বকেয়া 23 লক্ষ টাকার বিল তো রয়েছেই। পুলিশ ঘটনার তল্লাশি শুরু করেছে, অভিযুক্তের খোঁজ চলছে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে ইরানি গল্প ও প্রবাদের গল্প শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠান।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পর্ষা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও আমরা হাজির হয়েছি সমৃদ্ধ এক ভান্ডার নিয়ে। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আজ আমরা শুনব প্রাচীন একটি গল্প, গল্পটি নিঃসঙ্গতা নিয়ে। নিঃসঙ্গতা একটা বয়সে খুবই কষ্টের, তরুণ বয়সেরও কষ্টের, তবে অনেকে আবার বিষণ্ণতা কাটাতে একাকিত্ব বেছে নেয়। আসলে সেই নিঃসঙ্গতাই বিষণ্ণতা ঘোচে না, বরং আরও জেঁকে বসে। মানুষ হল সামাজিক জীব, সে একা থাকতে পারে না, কোনো না কোনোভাবে তাকে অনেকের সঙ্গে চলতেই হয়, মনের আদান প্রদান করতেই হয়, এটা মানবীয় একটা প্রবৃত্তি।
অনেক নিঃসঙ্গ মানুষ তাই বৃদ্ধ বয়সে বিড়াল, খরগোশ কিংবা অন্য কোনো প্রাণী লালন পালন করে, আদর যত্ন করে তাকে পোষে, সময় সুযোগ মতো তার সঙ্গে সে মনের সব কথা শেয়ার করে। সে বুঝল কি বুঝল না সেটা বড় কথা নয়, বৃদ্ধ যে তার ভেতরের কথার বুদবুদ বের করে দিতে পারল সেটাই আনন্দের। এরকমই এক নিঃসঙ্গ বৃদ্ধের বিড়ালের গল্প শুনব আমরা। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
বেশ প্রাচীনকালে এক বৃদ্ধা ছিলেন, খুবই দরিদ্র এবং অভাবী। এমনিতেই অভাবী মানুষকে কেউ তো সঙ্গ দিতে চায় না, তদুপরি মহিলা ছিলেন বৃদ্ধা, সুতরাং তিনি একটা বিড়াল পালতেন। ওই বিড়ালটা একদিকে যেমন হালকা পাতলা, তেমনি খাবার দাবারের অভাবে একেবারে কঙ্কাল সার মৃতপ্রায় অবস্থা তার। মজার ব্যাপার হলো, বৃদ্ধা মহিলা অভাবী হলেও মনের দিক থেকে তিনি ছিলেন প্রফুল্ল। কোনোরকম দুশ্চিন্তা কিংবা খেতে না পারার কষ্টে কাতর ছিলেন না তিনি। কোনো দুঃখ বেদনাও তাঁকে ক্লিষ্ট করতে পারেনি। সামান্য শুকনো রুটি আর এক কলসি ঠান্ডা পানিতেই তিনি সন্তুষ্ট ছিলেন। উল্টো বরং তাঁর যা কিছুই ছিল তার জন্য তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতেন। এভাবেই তিনি খুব সহজ সরল জীবনযাপন করতেন। বৃদ্ধা রাত হলে বেড়ালের সঙ্গে গল্প করতেন, তাঁর কাছে যে খাবারই থাকত বিড়ালের সঙ্গে শেয়ার করে খেতেন। এভাবে বেড়ালের প্রতি তাঁর ভালোবাসা আদর স্নেহ প্রকাশ করতেন।
কিন্তু শীর্ণকায় বেড়াল বুড়ির ওরকম ফকিরি জীবনযাপন একদমই পছন্দ করত না। সে মনে মনে আরো উন্নত জীবনযাপন প্রত্যাশা করত। এ কারণে সে সারাক্ষণই মেউ মেউ করে কান্নাকাটি করত। ওরকম কষ্টকর জীবন নিয়ে সে বিরক্ত হয়ে পড়েছিল। তার সমগোত্রীয় যে কোনো বেড়ালকে দেখলেই সে তার দুঃখ কষ্টের কথা জানাত এবং ওই অভাবী বুড়ির ব্যাপারে অভিযোগ করত। এভাবে কেটে যেতে লাগল দিনের পর দিন। হঠাৎ করে একদিন বুড়ির পাতলা বেড়ালটিকে মোটা তাজা নাদুস নুদুস একটি বেড়াল দেখতে পেল। ওই দুই বেড়ালের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে গেল। নাদুস নুদুস বেড়ালটি যখন শুনল যে তার বন্ধুটি বুড়ির বাসায় বড় কষ্টে আছে, তখন তার মনে সহানুভূতি জাগল এবং বলল, হে প্রিয় বন্ধু, তুমি কেন ওই অথর্ব বুড়ির ভাঙাচোরা বাসা ছাড়ছ না? কেন আমার সঙ্গে রাজকীয় অতিথিশালায় আসছ না? বুড়ির বেড়াল কি জবাব দিল তা শুনব খানিক মিউজিক বিরতির পর। সঙ্গেই আছেন, এ প্রত্যাশা রইল।
বুড়ির বেড়াল জানতে চাইল অতিথিশালা কেমন জায়গা, সেখানে কিরকম খাবার দাবার পাওয়া যায়। মোটা বেড়াল বলল, তোমার যেরকম খাবার খেতে মন চাইবে সেরকম খাবারই সেখানে পাওয়া যায়। গরম মশলাদার খাবার, চর্বিযুক্ত খাবার, আহা কি যে মজা! ছাগলের বাচ্চার মাংস থেকে শুরু করে হাঁস, পাখি, রাজহাঁস, হরিণ, খাসি ইত্যাদি সব রকমের মাংস খেতে পাওয়া যাবে। আমাকে দেখছো না, সেখানে কদিন থাকলেই খেয়ে দে আমার মতো নাদুস নুদুস হয়ে যাবে। আমি সর্বোত্তম খাবার খেয়েই মোটা হয়েছি। আমার সঙ্গে এলে এবং আমার কাছে থাকলে তখন বুঝতে পারবে ওই বুড়ির ঘরের শুকনো রুটি আর ক্ষুদ্র ইঁদুর খাওয়ার চেয়েও অনেক ভালো ভালো খাবার আছে। রাজকীয় যেসব খাবার স্বপ্নে কখনো দেখোনি সেই সব খাবার ওই বাদশাহী অতিথিশালায় খেতে পারবে। বুড়ির বেড়াল রাজি হয়ে গেল এবং বলল, ঠিক আছে, তোমার সাথে যাব। তুমি যেভাবে বলছো মনে হচ্ছে ওটাই পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা আমার জন্য।
বুড়ির বেড়াল শেষ পর্যন্ত মোটা বেড়ালের সঙ্গে পাড়ি জমালো বাদশাহী অতিথিশালায়। সেখানে যেতেই তার নজরে পড়ল রাজকীয় রান্নাঘর, মজাদার সব খাবারের ঘ্রাণ তারা সহ্য হল না। সোজা রান্নাঘরে ঢুকেই বড় বড় পাতিল থেকে মজার মজার সব খাবার খেতে শুরু করে দিল। বুড়ির বাসায় যেমন সে স্বাধীনভাবে যেখানে খুশি সেখানেই যেত, সেভাবেই সে ওই বাদশাহী অতিথিশালায় স্বাধীনতা ভোগ করতে গিয়ে ধরা খেয়ে গেল। কারণ সে জানত না যে রাজকীয় অতিথিশালায় বেড়ালদের প্রবেশ নিষিদ্ধ। সুতরাং যা হবার তাই হল। সুলতানের কর্মচারীরা হাতের কাছে যা পেয়েছে তাই দিয়েই মারতে শুরু করে দিল। নিরুপায় হয়ে বেড়াল তার মুখে থাকা মাংসের টুকরোটি মাটিতে ফেলে দিয়ে বেরিয়ে গিয়ে দৌড়াতে লাগলো, কিন্তু বাবুর্চিরা ছাড়ল না। তাদের সারাদিনের কষ্টের ফসল নষ্ট করে দেয় বেড়ালের পেছনিল এবং দূর থেকে তীর ছুঁড়ে মারল। সৌভাগ্যক্রমে তীরটা বেড়ালের পায়ে লাগল। তার পরের কাহিনী শুনব একটু পরেই, সঙ্গেই আছেন আশা করি।
তীরের আঘাতে বিড়ালের পা থেকে দর দর করে রক্ত বেরোতে লাগলো, আর বিড়াল দৌড়তে লাগলো। খোঁড়াতে খোঁড়াতে, মিউ মিউ করে চেঁচাতে চেঁচাতে বেচারা বিড়াল একসময় রাজকীয় বাবুর্চিদের হাত থেকে পালিয়ে রেহাই পেয়ে প্রাণে বাঁচল। যে বিপদে সে পড়েছিল, আর যাই হোক অন্তত প্রাণ নিয়ে তো পালিয়ে বাঁচল। অবশেষে বিড়াল সেই অভাবী বুড়ির ভাঙাচোরা ঘরেই ফিরে গিয়ে আশ্রয় নিল, কিন্তু তীরের আঘাতে খুব কষ্ট পাচ্ছিল বেচারা। বুড়ির ঘরের এক কোণে বসে মিউ মিউ করে গুঞ্জন তুলে আপন মনে বলতে লাগলো, বন্ধু মোটা বিড়াল তো আমাকে বলেছিল যে সুলতানের অতিথিশালায় গেলে কয়েকদিনের মধ্যেই খেয়ে মোটা সোটা হয়ে যাব, কিন্তু এ কথা তো আমাকে বলেনি যে প্রথম দিনেই মার খেয়ে খোঁড়া হয়ে যাব।
না না, যে পরিমাণ মার খেয়েছে তাতে মনে হয় না তীর খাওয়ার মতো, খুঁড়িয়ে চলার কষ্টের মতো কিংবা আহত হবার জ্বালা সমান ওইসব খাবারের মূল্য আছে। তার চেয়ে ভালো বুড়ির ঘরের কোণেই পড়ে থাকবো এবং ইঁদুর শিকার করে খাবো, আর বুড়ির দেয়া শুকনো রুটি খেয়ে জীবন কাটাবো। তো এই ছিল আজকের গল্প। যারা দীর্ঘ সময় ধরে সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
গল্প ও প্রবাদের গল্প শুনলেন। এবারে সংক্ষিপ্ত সংবাদ। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের হস্তক্ষেপমূলক মন্তব্যের কূটনৈতিক বৈধতা নেই, মন্তব্য ইরানের পারস্য উপসাগরে আইআরজিসির মহড়া। ইউক্রেনে ব্রিটিশ ট্যাঙ্ক পাঠানো হলে সেগুলো পুড়িয়ে ফেলা হবে, রাশিয়ার হুঁশিয়ারি। কিয়েভকে অস্ত্র দিতে জার্মানির প্রতি পোল্যান্ডের আহ্বান। সরকার আমাদের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায়, বিএনপি নেতা ইমরান সালেহ প্রিন্সের অভিযোগ। এবং আমরা চাই বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতে ঘৃণা সহিংসতা ছড়ানোর বিরুদ্ধে ভারত জোড়ো পদযাত্রা শুরু হচ্ছে বললেন রাহুল গান্ধী। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।